27 মে 2017 শনিবার দিনগত রাত পহেলা তারাবির পরের মজলিসে তরজমান একাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুমের আজিমুশান বয়ান, যাতে আল্লাহওয়ালা এবং নিজের শেখ এর সাথে সম্পর্ক এবং হাদিয়ার গুরুত্ব সম্বন্ধে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করেন।
অনেকে আছে না মারেফতের, খুব মারেফতওয়ালা, কিন্তু একই খানকার মধ্যে নারী পুরুষ সবাই বসে একসাথে জিকির আজকার করে এই মার, এবং বলে খুব মারেফত হাসিল হয়েছে। মারেফত হাসিল হলে তুমি রসুল্লাহ সাল্লামের সুন্নতের উল্টা কিভাবে করতেছো? বোঝা গেল ওই মারেফতের দাবি সম্পূর্ণ মিথ্যা, সবটাই সম্পূর্ণ প্রবঞ্চনা, ধোকা। সেই মারেফত গ্রহণযোগ্য যে মারেফত রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের বাতলানোর তরিকা হয়, এবাদতের পথে হয়, নামাজ নাই, রোজা নাই, সুন্নত তরিকা নাই, মারেফত। এই মারেফত তো এতটুকু মারেফত ইবলিসেরও আছে, ইবলিসও তো আল্লাহ তালাকে চিনে জানে, মারেফত নাই ইবলিসের। হ্যাঁ, আল্লাহ পাক যখন খুব গুসা ইবলিসের উপরে, তো বাচ্চা যখন গুসা হয় তখন তার কাছে কোন প্রজা দাবি উত্থাপন করতে পারে না যে আপনি গুসা করে আমাকে আউট করে দিতেছেন, বরখাস্ত করে দিতেছেন, এই শেষ মুহূর্তে একটা আপনি আমার দরখাস্ত মঞ্জুর করেন, এইরকম দরখাস্ত করার হিম্মত হয় না। এই সময় বাচ্চা ক্ষুব্ধ, ক্ষিপ্ত, রাগান্বিত, সেই সময় কিভাবে বলে যে স্যার আমার দরখাস্তটা মঞ্জুর করেন, বলা যায় না। কিন্তু ইবলিসকে যখন আল্লাহ পাক গুসা করে বললেন যে বের হতো এখান থেকে মরদুত উঠাকার, তখনও ইবলিস জানত যে আল্লাহ পাককে রাগের চোটে বলেন না, আল্লাহর কোনো রাগ গুসা নাই। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছেন তো নিজের এই মুহূর্তে যেরকম তিনি খুশির হালতে যে স্বাভাবিক কথা বলেন, এখন এই গুসার হালতেও তার কথা স্বাভাবিক থাকবে, তিনি কোনো প্রতিক্রিয়াগ্রস্ত না। প্রতিক্রিয়াগ্রস্ত মানে মানুষের গুসা উঠলে মাথা ঠিক থাকে না, এরকম না যে সেরকম মানুষের মতো আল্লাহ পাকের অবস্থা হবে যে রাগ গুসার চোটে এখন স্বাভাবিক হালতে নাই, অতএব এই সময় আবদার করলে এটা আরো উল্টা মাইট দিবেন যে তুই এই সময় কথা বললি কেন, তাই না? তো ইবলিসের আল্লাহর সম্পর্কে মারেফত ছিল যে গুসার হালত আল্লাহ তাআলা স্বাভাবিক অবস্থার মতোই সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেজন্য ইবলিস তখনই বলছে যে যে হে আল্লাহ আমার একটা আবদার আপনার রক্ষা করেন, সেটা কি? যে আনজিনি ইলা ইয়াউমি ইউবাসুন, যে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত আমাকে একটু সুযোগ দেন আপনি। আমি তো মরছি মরছি, আমার সুযোগটা দেন, আমি কিছু একটা করে ঘটাই দিয়া তারপরে মরি। কি কথা বুঝো নাই, মরলাম তো মরছি তো মরছি, আমি অন্তত কিছু সুযোগ চাই, আমি চান্স। তাহলে আপনার নেক বান্দারা আপনার ডাকাডাকি করবে, আমি দেখবো যে এদের পথে কাটা বিছানোর চেষ্টা করবো। তা আল্লাহ পাক বলছেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর সুযোগ দিলাম তুই কি করছ আমি দেখি। বান্দারা যখন ইবাদত করবে তো ঠিক আছে, উল্টা পাল্টা করবে তো তওবা করলে মাফ করে দিব, তুই কি করবি শেষ? হযরত হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে ইবলিস আরিফ ছিল, আলেম আবেদ ছিল, আরিফ ছিল, আরিফ ছিল, ইবলিসের এলেমও ছিল, এবাদতও ছিল, মারিফতও ছিল, সব প্রায় ছিল। হ্যাঁ, তারপরও তো গুমরা হয়ে গেছে। এজন্য শুধু মারিফত যথেষ্ট না, মারিফতের সঙ্গে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পদ্ধতিতে আল্লাহ পাকের বন্দিগির মধ্যে মশগুল থাকা জরুরি, তখন সে মারিফত গ্রহণযোগ্য। খালি মারিফতের মুখস্থ দাবি অগ্রহণযোগ্য। ভুলের মধ্যে আছে ওই সকল মানুষ যারা খালি মারিফত নিয়ে ব্যস্ত কিন্তু সুন্নত তরিকার ইবাদত থেকে দূরে। এই মারিফতের কোনো মূল্য নাই। চলো, আরে ভাই, আল্লাহর জন্য আপোষে একজন আরেকজনকে মহব্বত করা, খুলে বলো এগুলোর আমাদের খেয়াল নেই। যারা যে সকল মুসলমানরা আমল এবং ইবাদতেরও খেয়াল রাখেন কিন্তু মুসলমানদেরকে আল্লাহর জন্য মহব্বত করা এটা অনেকেই বুঝেন না। আল্লাহর জন্য মহব্বত করা, আল্লাহর জন্য আলেমে দ্বীনকে মহব্বত করা, আল্লাহর জন্য আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা, এই মহব্বত এত দামি যে আল্লাহ পাক যখন দেখেন যে আমার এক বন্দা আরেক বন্দাকে আমার খাতির মহব্বত করে, তো আল্লাহ পাক তাদের জন্য মহব্বত করা আল্লাহ পাক বলেন আমার উপর ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব হয়ে যাওয়ার মানে যে ওইটা ফাইনাল এবং চূড়ান্ত, যে তার জন্য আমার মহব্বত, আমি তাকে মহব্বত করবো। আর আল্লাহ পাকের মহব্বত কি? তাফসীর মাজহারে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলছেন আল্লাহ পাকের মহব্বত মানে দু জাহানে বান্দাকে আল্লাহ পাক রহমত দান করবেন। আর আল্লাহ পাক তাকে রহমত দান করবেন, তাকে কি জাহান্নামে ফেলবেন না জান্নাতে দিবেন? বোঝা গেল আল্লাহর জন্য আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা সহজে জান্নাতে যাওয়ার রাস্তা। হাদিসে কুদসি এটা। আফসোসের বিষয় যে উম্মতের মধ্যে আজকে এই সকল আমলের চর্চা কম, আলোচনা কম। হ্যাঁ, আল্লাহর জন্য মহব্বত এত দামি, আল্লাহর জন্য মহব্বত করতে থাকি। হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাউকে মহব্বত করে আল্লাহর জন্য, মহব্বত করে আল্লাহর জন্য, কারোর সঙ্গে শত্রুতা বিদ্বেষ বা দূরত্ব আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহর জন্য মহব্বত, এই লোক সুন্নতওয়ালা, এই লোক আমলওয়ালা, এই লোক নেক মানুষ, এই লোক এলমওয়ালা, তো তা সেজন্য তাকে মহব্বত করে, ভালো লোক হিসাবে মহব্বত করে, এই লোক হজ করছেন মাশাআল্লাহ এজন্য তার প্রতি মহব্বত। তো আর আল্লাহর জন্য শত্রুতা, এক লোক আল্লাহর কথা মানে না, আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, সেজন্য তাকে দুশ্মন মনে করে, অথবা এক লোক বেদাতে লিপ্ত, তার বেদাত কাজগুলোকে সেজন্য অপছন্দ করে, তো আল্লাহর জন্য মহব্বত এবং আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য কাউকে দান করা, আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকা। এই লোককে দান করলে এটা নষ্ট করবে, এই টাকা পয়সা দিয়া এই সিনেমা দেখবে, এই টাকা পয়সার দ্বারা সে গুনার কাজে লিপ্ত হবে, গান বাদ্যে লিপ্ত হবে, ঘরের ভিতর টেলিভিশন কিনে নিয়ে আসবে, তাই না? সে লোক চাইছিল, সাহায্য চাইছিল, কিন্তু তারপরও দেয় নেই, এই কারণে যে আমি দান করলেই টাকা দিয়ে সে গুনার কাজে লিপ্ত হবে, তো সেজন্য সে বিরত থাকছে। এইরকম আমল যার আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্যই কারো প্রতি বিদ্বেষ থাকে, আল্লাহর জন্যই দান করে এবং আল্লাহর জন্যই দান করার থেকে বিরত থাকে, এই লোক সর্বোচ্চ ইমানওয়ালা, সবচেয়ে বড় ইমানওয়ালা। মানে আহাব্বালিল্লাহ ও আবগাজালিল্লাহ ও আতালিল্লাহ মানা লিল্লা ফকাদ ইস্তাকমাল আল ইমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে সবচেয়ে কামেল ইমানওয়ালা, সবচেয়ে উঁচু দরের ইমানওয়ালা। এই জন্য আল্লাহর জন্য মহব্বত করা বড় আমল। এক জায়গায় বসে আছে লোকজন শুধু আল্লাহর জন্য, কোন এখানে কেউ বয়ান করে না কিছু না, কিন্তু এক আল্লাহওয়ালা বসে আছেন, তার জন্য আল্লাহর জন্য তার সঙ্গে বসে থাকা এটাও মস্ত বড় আমল। কোন বয়ান নাই, কোন বক্তৃতা নাই, তাকরির নাই, তবুও সেটা মস্ত বড় দিনই মজলিস। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহ বার্ধক্য পীড়িত ছিলেন, শেষ জীবনে কথাও বলতে পারতেন না। লোকজন সারা দুনিয়া থেকে রমজান মুবারকে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহ সোহবতে আসতেন, সারা দুনিয়া থেকে মুসলমানরা এবং বড় বড় আলেমুলাবারা আসতেন। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ কথা বলতে না পারলো, তার সোহবতে বসাকেই মস্ত বড় দিনী আমল তারা মনে করছেন, যে আখেরাত কামাই করার, আখেরাতকে কামিয়াব করার, আল্লাহ নূর অর্জন করার মস্ত বড় আমল, সেটা ভারী আমল সেটা। হ্যাঁ চলো, এখানে আমরা যে বসছি একসাথে, তো বাস একজন আরেকজনের প্রতি মহব্বত, দিল থেকে মহব্বত থাকে, হ্যাঁ না? এই মহব্বত আল্লাহর জন্য নাকি আর কোনো কিছুর জন্য? এবং একসাথে বসলাম, একসাথে বসায় কিসের জন্য? আল্লাহর জন্য নাকি দুনিয়ার কোনো স্বার্থে? আল্লাহর মহব্বতে যদি একসাথে লোকজন বসে যায়, ওই একসাথে যারা বসলো তাদের সকলের জন্য আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে যায়। বড় আজীব আমল এটা, আল্লাহর জন্য এক জায়গায় বসে থাকা। সাহাবা একরাম এই আমলকে এত বুঝতেন যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে অনেক বড় মাপের আলেম ছিলেন, অনেক বড় মাপের আমিল ছিলেন, ফকি ছিলেন। হ্যাঁ, তো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সঙ্গী সাথীদেরকে পাইলে ডাক দিয়ে বলতেন, আসো ভাই আল্লাহর জন্য একসাথে বসি, ইজলিস বিনা নুমিন সাআতান, হ্যাঁ না, আসো কিছুক্ষণ একসাথে বসি, আমাদের ইমান চাঙ্গা হোক, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো বৃদ্ধি পাক। নুমিন সাআতান মানে যে আমাদের তাল্লুক মা আল্লাহর কুয়ত আরো বাড়ুক, ইমানের শক্তি আরো বাড়ুক, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো নিবিড় আর গভীর থেকে গভীরতর হোক। আল্লাহর জন্য বসা একটা জিনিস, যে হিরোইন খায় যারা একটা আর একটা দেখলে দল বাইন্দা এক জায়গায় বসে যায়, এই মহব্বত কিসের জন্য? হিরোইনের জন্য। হিরোইন না হিরোইন না কি এটা আল্লাহ জানে, যারা খায় ওদের জিজ্ঞেস করো কি কথা বুঝো নেই ভাই। হ্যাঁ, এক জায়গায় দল বাইন্দা বসে যায় হিরোইন কোরের দল। হ্যাঁ, যারা ঘন ঘন সিনেমা হলে যায় দল বাইন্দা একসাথে একসাথে, রাস্তায় হঠাৎ দুই দিক থেকে দুই গ্রুপ আসছে, তো খুব হাতে হাত মিলায় আলাপ সালাপ করে, যে কি খবর, আজ কোন ছবি দেখলা, আলাপ সালাপ করে, গপসপ করে। তাদের ওই ওখানে ফিল্ডে রাস্তায় দাঁড়ায় থাকা মসজিদের সামনে দাঁড়াইছে, কোন বাইতুল মুকাররমের সামনে, কোন মসজিদের সামনে দাঁড়ায় সাক্ষাৎ হয়েছে আপোষে, কিন্তু আপোষে তাদের একসাথ হওয়া এবং বসা আলাপচারিতা এটা আল্লাহর জন্য না, এটা হল জাহান্নামের জন্য, লানতের জন্য, নফসের জন্য, নিজের মনের হারাম খায়েশের জন্য। তো এই বসা, এই উঠা, এটার দ্বারা আল্লাহর লানত আসে, আল্লাহ পাকের অসন্তুষ্টি আসে। আর যখন বসে আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, হ্যাঁ না, তো সেখানে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। একজনে জিজ্ঞেস করল যে কই যেতেছিস, একটা ছবি দেখে আসি, বলে আজকেরটা বন্ধু তুই আমার পয়সা দিয়ে দেখবি, পকেট থেকে 500 টাকা বাইর করে দিয়ে দিস, বা 1000 টাকা দিয়ে দিল, তাকে দান করলো, এটা কিসের জন্য? আল্লাহর জন্য না নাফরমানির জন্য? নাফরমানির জন্য। ও সিনেমা গিয়া ফের জাহান্নামে যাবে, আর এই লোক তাকে পয়সা দিয়ে সাহায্য করলো, এও জাহান্নামে যাবে। আরেক লোক সে জানলো যে এই লোক দিনদার নেককার মানুষ, মাশাল উমরা যাইতেছে, হজে যাইতেছে, হ্যাঁ না, তো বললো যে ভাই আমার এই পয়সাটা মেহরবানি করে হাদিয়া গিফট আপনার জন্য আপনি গ্রহণ করেন, যে আপনি বড় কাজে যাইতেছেন, বড় আমলে যাইতেছেন, দিয়ে দিল। ওই লোক উমরা করতে গিয়া সে যে সব কামাই করবে, এই লোক তার সহযোগিতা করে সে সব কামাই করতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই জন্য আল্লাহর জন্য মহব্বত বড় দামি জিনিস। হ্যাঁ চলো ভাই, হ্যাঁ অনেকে আল্লাহওয়ালাদের কে তুই তো মজলিসে আসিস না, তো বৎসরও দেখা হয় না, আমি না আসলে কি, আমি দূর থেকে আপনার ভীষণ মহব্বত করি। অনেক লোক কথা এত সুন্দর বলতে পারে, আজব, এইরকম লোকদের দেখলে আমার খুব মহব্বত লাগে, তাদের যোগ্যতা দেখলে। একটা ছোট কথাকে এমন ভাবে বলে যে একদম, সেদিন এক লোক আমাকে বলল, আমি বলা গেছি আমার সঙ্গে দেখা করছে, কয় বাপ, বাপ তো আমার নাই, বাবা আমার মারা গেছে, তার ভাষায় বলি, বাবা আমার মারা গেছে কিন্তু বাবা একটা বক্তব্য দিয়ে গেছে, সেই বক্তব্যের জন্য আমি জান কুরবান করি, আমি জান দিয়ে খাটি, সেটার জন্য আমি চেয়ার বানাইছি, টুল বানাইছি, তারপরে ওই যে ব্ল্যাক বোর্ড বানাইছি, এটা বানাইছি, সেটা বানাইছি, ওইটা বানাইছি, নানানটা যা যা লাগে সবটা বানাইছি, সব দিছি আমি, আরো যা লাগবে সব দেব। বানাইছে টোটাল হলো চেয়ার, ব্ল্যাক বোর্ড এবং হলো টুল। কিন্তু সে মানে এমন ভাবে বলে, হাত পারে, হাত নাড়ে, পা নাড়ে, মাথা নাড়ে, এবং মানে অঙ্গ ভঙ্গি আর বলার আওয়াজ কত বলুন, মনে হয় যে বজ্রপাত হইতেছে, ঠাড়া পড়ে যে শোনো না, গুরুম গুরুম আওয়াজ হয় এইরকম। তা আমি খুব মজা করে শুনতেছিলাম, কি শুনতেছিলাম, এই লোকের যোগ্যতা দেখতেছিলাম, যে একটা ছোট বিষয়কে মানে কতটা চাঙ্গা করে সে পেশ করতে জানে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো অনেক মানুষ এরকম খুব ভালো পারে, তেমনি থাকে কিন্তু দুই তিন বছর যাবৎ কোন ধারে কাছেও নেই বলছেন, কিন্তু একদিনে সাক্ষাৎ হইলে বলে যে আমি এত মহব্বত করি, একদম মানে দিন রাত আপনাকে স্মরণ করি, ভুলি না এক মুহূর্তের জন্য। তা আমার শেখ রহমতুল্লাহ আলাই হাদিসের ব্যাখ্যা করে বলেন যে এই হাদিসে তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহর জন্য মহব্বত করবো, আল্লাহর জন্য একসাথে একসাথে বসবাও, খালি বাড়িতে বসে বসে মহব্বতের কথাই বলেন নাই, এই দেহ সহ সেখানে শ্বশুরে হাজির হইয়া সেখানে উপস্থিত হও, একসাথে বসো কিছু নেওয়ার জন্য, পাওয়ার জন্য, সেটাও করো। সাহাবায়ে কেরাম ঘরে ঘরে বসেই খালি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে মহব্বত করেন নাই, সশরীরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন না, সেটাও করা চাই। হ্যাঁ, এক রমজান হাজিরা দিয়া পরে এই যে গায়ে বার 10 বছরের ভিতরে মোলাকাত নেই, সারা দেশেই যখন সফর করি জায়গায় জায়গায় লোকজন মোলাকাত করে, পরে কথা কথাবার্তা হইলে বলে যে এক রমজান ছিলাম আপনার ওইখানে, আর তো মোলাকাতই নেই, একবার রমজান মাসে ওখানে ছিলাম, মাশাআল্লাহ ভাই, এরপর থেকে শুধু মহব্বত করতেছে, একসাথে বসা কিন্তু বলতে হবে। হ্যাঁ, ফের একজন আরেকজনের সঙ্গে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করো। হ্যাঁ, আফসোস আজকে আল্লাহর জন্য মহব্বতের ক্ষেত্রে আমরা ভীষণ পিছনে, নিজেদেরই বন্ধু বান্ধব দোস্ত বা দিনই সাথী। হ্যাঁ, তো দেখা গেল যে তাদের সঙ্গে তাদের মধ্যে কেউ বিপদে পড়ে গেছে, বন্যা বন্যা দুর্গত অথবা অসুস্থ বা হসপিটালে ভর্তি, আমাদের ফিকির হয় না যে ভাই চলো যাই একটু এই বেচারাকে দেখি, ভাই এত বড় আমল এক মুসলমান ভাইকে দেখা। আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের ঘর থেকে বের হয় আর এক মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তো গড় থেকে বের হওয়ার সাথে সাথে 70,000 ফেরেশতা তার সঙ্গে সঙ্গে তার সম্মানার্থে তার সঙ্গে যাইতে থাকে এবং সব ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। এই 70,000 দোয়া করতে থাকে যে আল্লাহ তাকে মাফ করে দেন, তার জন্য রহমত দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ। পরে যখন তারা একজনে দুজন আপোষে দেখা হইল, মোলাকাত হয়ে গেল, তো ওই সময় ফেরেশতারা ওই 70,000 ফেরেশতা দোয়া করেন যে আল্লাহুম্মা ইন্নাহু ওয়াসালা ফীকা ফাসিলু, আল্লাহ এ তো আপনার জন্য তার আপনার জন্যই তার মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করল, মিলল যে আপনার জন্য, তা আপনি ওকে আপনার সঙ্গে মিলে আনেন, ওরে আপনার বানায় আনেন। এত জবরদস্ত আমল, এত বড় আমল, এক মুসলমানের সঙ্গে মোলাকাত, এটা যদি এত বড় হয় তো যিনি অনেক বড় আল্লাহওয়ালা, বহুত বড় উঁচু স্তরের উলি আল্লাহ, তো তার সঙ্গে মোলাকাতের দ্বারা তাহলে কত বড় ফায়দা হবে। এতেই প্রমাণিত হয় যে আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে যে উসুর ইল্লাহ নসিব হয়। দেখো ভাই, ইন্না ওয়াসালা ফিকা ফাসিলহু, উসুর ইল্লাহ নসিব হয় না? আল্লাহওয়ালাদের সঙ্গে আল্লাহওয়ালাদের সঙ্গে মোলাকাত সাক্ষাৎ, এটা উসুর ইল্লাহর আজিমুসান জরিয়া, আজম জরিয়া। এই জন্যই তো মরণার যারা রবি রহমতুল্লাহ আলাই বলছেন, হি মকর ইল্লাকে বাপর হায় শেখ তাবি বিনি কর ফর হায় শেখ, যে মিয়া আমল করো, এলেম শিখো, তো নিজের একলা এলেম আর একলা আমল দিয়েই মনে করো না, এটাই যথেষ্ট, আর লাগবে না কিছু। না, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ না কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক জোড়ো, আল্লাহওয়ালাদের সঙ্গে যতক্ষণ না উঠা বসা করো ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। কারণ আল্লাহ পাক তো বলছেনই যে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হ্যাঁ না, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহকে ভয় করো এবং সাদিকিন যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গে উঠা বসাও করো, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, তাদের সঙ্গে নিজেকে জুড়ে রাখো। হযরত থানভি এক জায়গায় তর্জমা করছেন, আর সচ্চুকে সাথ রয়ে পড়ো, সচ্চুকে সাথ রয়ে পড়ো, এসা তর্জমা, যে যারা সচ্চা বন্দা তাদের সঙ্গওয়ালা জিন্দগি বানাও, তাদের সঙ্গওয়ালা জিন্দগি, ইনশাআল্লাহ তাআলা ফির দেখবা যে পেশা ফায়দা হয়। আরে মিয়া, মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই এত বড় আরেফ এবং আলেম ছিলেন, দুটোটা, বড় আলেমও ছিলেন বড় আরেফও ছিলেন। তো মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, তিনি বলছিলেন হাকিমুল উম্মত থানবীর থানবীর এই বুজুর্গের সোহবতে যাইতেন, মুজাদ্দিদ যার সোহবতে যাইতেন, তিনি কত বড় মানুষ ছিলেন। সেই মাওলানা ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী রহমতুল্লাহ বলতেন যে সবে কদরে দোয়া অবশ্যই কবুল হয়, ইয়াকিনি ভাবে কবুল হয়। আমি যদি জানতে পারি যে এই অমুক রাতটা নিশ্চিত সবে কদর, তো সারা রাত আমি একটাই দোয়া করব, সেটা হলো আল্লাহ কোন ওলির সোহবত আমাকে মিলাইয়া দেন। কত বড় জিনিস তাহলে আল্লাহর ওলিদের সোহবত এই মানুষদের নজরে, বলো ভাই। হ্যাঁ, অনেকে ওই কামরায় বসে বয়ান শুনে, কামরায় বসে বয়ান শুনে, কোন জায়গায় মাইক লাগায় বয়ান শুনে, লাউড স্পিকার, কি এটার নাম, সাউন্ড বক্স, সাউন্ড বক্সের সাউন্ড শুনে। আরে পাগল, সাউন্ড বক্সের সাউন্ড তো শুনলা কিন্তু মুজালাসাত তো হলো না। সাহাবায়ে কেরাম কি এরকম করতেন যে যে আড়াল থেকে আওয়াজ শুনতেন কিন্তু সামনে বসতেন না, একসঙ্গে মজলিসে বসতেন না, দিনের ফাহমের কত কমি আমাদের মধ্যে, বলো ভাই। এসা লোকদেরকে আমি দেখছি, আমার শেখ রহমতুল্লাহ আলীর মজলিসে তারা বসতেন না, আড়ালে আপনারা দূরে কোথাও থাইকা হজরতের বয়ান শুনতেন। আমি দেখলাম যে তাদের হজরতের হাজার বয়ান হাজার কথা তো মুখস্থ আছে, কিন্তু ওই দিন তাদের মধ্যে পয়দা হয়নি যে দিনই আল্লাহওয়ালার মধ্যে ছিল, ওই দিন পয়দা হয়নি। সে আল্লাহওয়ালা দুনিয়ার থেকে যাওয়ার পরপরই ওই আল্লাহওয়ালার অনেক বিষয়ের উপর তাদের এতরাজ পয়দা হইতে শুরু করছে, এখানে কালাম সেখানে কালাম, নানান অভিযোগ নানান অনুযোগ ইত্যাদি। কেন? যে সোহবত কামেল হাসিল করে নেই, নিজের দেমাগ এবং খেয়ালের সোহবত অর্জন করছে, কথা বুঝেন নাই? হ্যাঁ, এজন্য আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসার এই হক খেয়াল করা চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবিত থাকতেন তো মানুষ কি সাউন্ড বক্স লাগায় পিছন থেকে বয়ান শুনত, নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি মজলিসে গিয়ে হাজির হইতেন? এই জন্য সে মহব্বত করা, মোজালাসাত, একসাথে সঙ্গে বসা, এটাও অলমুতাজাবিরিন এবং জিয়ারত করা দেখা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিন জিনিস সারা দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। এক নম্বর, এ রসুল আল জুলুস বাইনে ইয়াদাই, আপনার সামনে বসা। এটা না যে আপনি বসে থাকবেন, আমি আড়াল থেকে জানালার পিছন থেকে বয়ান শুনবো, সাউন্ড বক্সের বয়ান শুনবো, এটা তো বলেন নাই। আল জুলুস বাইনে ইয়াদাই, একদম আপনার সামনে বসা। আর নজর ইলে, এবং পহেলা হলো যে আপনাকে দেখা, ডাইরেক্ট দেখা, এই না যে দূর থেকে শুনলেন, অতটুকু না, বরং আর নজর ইলে, হ্যাঁ না, ইলা ইন্তেহা লাগায়া, আমার নজরের ইন্তেহা হয় আপনার জাত, আমার নজর আপনার জাতের উপরে গিয়ে স্থির হয়ে যায়, আর আর লাগবে না কিছু আমার। তাহলে লোকাত হল করলে কি হবে? হাকায়েক ও মারিফ ও মানি তো বোঝা চাইবে। শুনতেছে প্রিয় বন্ধুরা, আমার নজর আপনাকে খুঁজে, হ্যাঁ না, আপনাকে দেখলেই বসে আমি সব পেয়ে গেছি, ইন্তেহা হয়ে গেছে আমার নজরের, আর আর দরকার নাই, সব পেয়ে গেছি আমি, আপনাকে পেয়ে গেছি তো ফের সব পেয়ে গেছি আমি। আর নজরু ইলাই ওয়াল জুলুস বাইনা ইয়াদাই ওয়া ইনফাকু মালি আলাই, এবং আমার মাল আপনার জন্য খরচ করা। ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, ওই হাদিসে ওয়াল মুতাবাযিরিনা ফিয়া আছে, এবং খরচ করা। মহব্বতে জান যায়, কিন্তু পয়সা এক পয়সা খরচ করার তো তৌফিক নেই। হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভি নবরুল্লাহ তাআলা মরকাদাহু লিখছেন, এটা কসদুস সাবিল কিতাবের মধ্যে আছে, যে নিজের মাশায়েখকে মাঝে মধ্যে মহব্বতে হাদিয়াও পেশ করা চাই। অনেকে সব কিছুই করে, খেদমত মহব্বত ওগার তাম কিছু, কিন্তু মাল খরচ করার ব্যাপারে কৃপণতা থাকে, এটাও আল্লাহর পথের কাঁটা, এটা স্মরণ রাখেন, এলো, এটাও আল্লাহ পাকের পথের কাঁটা, যে নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহ ওয়ালাদেরকে হাদিয়া দেওয়ার তৌফিক হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া পেশ করতে থাকছেন, যার যার সামর্থ্য অনুযায়ী। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে শায়খকে হাদিয়া দেওয়া চাই, তো আমি যখন শাহ আব্দুল গনি ফুলপুর মোল্লার সোহবতে ষোলো বছরের একটা না থাকছি, তো আমি পয়সা পাবো কই, আমি তো কোথাও যাই না, ইনকাম তো নাই। পরে বলেন যে আমি গাছে উঠতাম, গাছে উঠে গাছের ডাল ভেঙে সেটা দিয়া মেসোয়াক বানাইতাম, সেই মেসোয়াক আমার শায়খকে হাতিয়ে দিতাম এবং বলতাম, হজরতজি আমার কিছু নাই, এই ডালটা মেসোয়াক বানায় আনছি, এটা আপনার কি হাদিয়া? সাহাবী গনি ফুল বলি খুশি হয়ে যেতেন, হাদিয়া দেওয়ার জোশ থাকা চাই, তৌফিক থাকা চাই। হজরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ লিখছেন যে দুইজন যাতে ছিল এক আল্লাহওয়ালার কাছে, তো একজন বলল যে আমি আজকে এত টাকা হাতিয়ে দিব, আর এক বেচারা সে পেরেশান যে আহা আমি গরিব মানুষ, আমার তো কিচ্ছুই নেই, হাতিয়ে দেওয়ার কিছুই নেই আমার কাছে। পরে ওই যে বিশাল বড় সরকারি বাগান, তো ওই বাগানের মধ্যে ঢুকছে, তো অনেক লাকড়ি টুকরা টুকরা পড়ে আছে বাগান জুড়ে, তো সেই লাকড়ি কতগুলি এরকম তালাশ করে 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 আটি বাঁধছে, সেটা নিয়ে গেছে সে আল্লাহওয়ালার কাছে, নিজের শায়খের কাছে নিয়ে গেছে, যে সকলে এত মূল্যবান হাদিয়া নিয়ে আসে, তো আমার তো কিচ্ছু নাই, তো আমি কি দেব, তো সেজন্য আমি এই এই লাকড়ি জমা করছি, হাদিয়া নিয়ে আসছি আপনার জন্য। ওই বুজুর্গ আল্লাহওয়ালা এত খুশি হয়েছেন যে যে মিয়া খাদেম কোথায় গেছো, ডাকলেন এবং বললেন যে এইটা হেফাজত করো, খবরটা নষ্ট করো না, আমার মৃত্যুর পরে এই লাকড়ি দিয়ে তোমরা এই পানি গরম করবা, সেই পানি দিয়ে আমাকে গোসল দিবা, আমার অন্তর বলে যে ইনশাআল্লাহ এই মুখলেস বন্দার এই লাকড়ির পানির গোসলের বরকতে আল্লাহ পাক হয়তো আমার নাজাতের ফয়সালা করবেন, এটাই আমাকে আমার নাজাতের উসিলা হয়ে যাবে। দেখো কেসা মুআমালা, শুনতেছো মিয়া? হ্যাঁ, এবং আল্লাহ ওয়ালারা হাদিয়ার যে কদর করতে জানেন, তো কম লোক সেটা জানে। শাহ আব্দুল গনি ফুলবীর রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইর জন্য গ্রাম দেশ থেকে একদম খাঁটি ঘি নিয়ে গেছেন, খাঁটি গাওয়া ঘি, খাঁটি ঘি নিয়ে গেছেন। তো নিয়া যখন ঘি পেশ করছেন, হযরত হাকিমুল উম্মত থানভী জোশে এসে গেছেন একদম, আরে ওয়াহ আব্দুল গনি আমার জন্য ভাই ঘি হাতিয়ে আছে, এই মিয়া তুমি কোথায় গেছো, খাদেমকে ডাকছেন, নেও এই হাতিয়া, এটা হেফাজত করো, এটা আমি আমি খাবো, আমি কাউকে দেব না, মানে খুদ খাওয়া আর কিছু নিয়ে দুঙ্গা, এটা এই ঘি আমি খাবো, আমি আর কাউকে দেব না। শাহ আব্দুল গনি ফুরপুরের দিল তো খুশিতে বাঘবাগ হয়ে গেছে, হ্যাঁ না, ওয়াহ ভাই ওয়াহ সুবহানাল্লাহ, আজীব না হযরত ফুল শাহ আব্দুল গনি ফুলপুরের হাদিয়াতে হাকিমুল উম্মতের মতো মানুষ, এত বড় কামিল নায়েব রাসূল যখন এত জোশে ছিলেন, তো আল্লাহ পাকের রহমতের কি শান ছিল তখন, তো কি জানে মেয়ে জিন্দগি এমনিই বনে, কোন আল্লাহ বলার দোয়ার বরকতেই জিন্দগি বনে। হ্যাঁ, একবার সাউথ আফ্রিকা থেকে এক আলেম আসছেন, মাওলানা রফিক সাহেব নাম, সাউথ আফ্রিকার এক বিশাল বড় ধনী, হাজার হাজার কোটি টাকার যিনি মালিক, ইদ্রিস লাসানি সাহেব আমার পীর ভাই, ওনার আপন ভাই মাওলানা রফিক সাহেব, তো উনি সাউথ আফ্রিকা থেকে আসছেন আমার সাহেবের সোহবতে। একদিন হজরত আমার সামনে হজরত ওয়ালার নির্জন কামরাতে হজরত ওয়ালা আর মাওলানা রফিক সাহেব আর আমি, আমার এই তিনজনই আর কেউ নেই, তো মাওলানা রফিক সাহেব একটা খামের মধ্যে ভরে হাদিয়া দিচ্ছেন হজরতকে, সব নোট আর নোট ডলার, তো সবগুলো ডলার, তো হজরত সেটা আসতে হজরত কেউ হাদিয়া দিলে ওইটাকে দেখে দেখতেন যে কি দিল সে, দেখতেন এবং খুশি হইতেন, চেহারায় খুশি ফুটে উঠত। হজরতওয়ালা ওইটার খামের মধ্যে আঙ্গুল দিয়ে সরাই সরাই দেখতেছেন যে কি এটা, দেখলেন যে অনেক ডলার, আমি তো আর চোখে দেখিনি কি, সেটা তো খামের মধ্যে ছিল, হজরত নিজে দেখতেছিলেন, পরে এতগুলো ডলার বড় বড় নোট যে হজরতওয়ালা খুশিতে একদম চোখ থেকে টল টল করে পানি পড়তেছে, এবং হজরত বললেন যে রফিক তুমি এত হাদিয়া দিছো আমাকে, এত মহব্বত তোমার, এক আল্লাহওয়ালার দিল এতটা খুশ হয়ে গেছে সেদিন, আহা সেই কথা মনে পড়লে কেমন যে লাগে, শুনতেছো প্রিয় বন্ধুরা। আমি বাংলাদেশে হজরত যখন আসতেন তো তালবিলমির জমানা থেকে আলহামদুলিল্লাহ হজরতওয়ালাকে দেখার তৌফিক হয়েছে, দাওর হাদিস তখন পড়তাম প্রথম যখন হজরত আসছিলেন বাংলাদেশে, তো আমি মধ্যখানে তো কয়েক বছর শিক্ষকতা করলাম ময়মনসিংহে, পরে ঢাকাতে আসলাম, তো মাওলানা সালাউদ্দিন সাহেব রহমুল্লাহ নির্দেশে ময়মনসিংহ থেকে আসলাম, ও মাওলানা সালাউদ্দিন সাহেব রহমুল্লাহ নির্দেশে, পরে এখানে ঢালকানগরে এই মসজিদে হুজুরের নির্দেশেই আমি আসলাম। হ্যাঁ, এবং আমার শায়খ রহমতুল্লাহ আলী নির্দেশ ছিল যে এখানেই থাকবে, এখানে থেকে তুমি দিনের খেদমত করবা, খবরদার কোথাও যাবে না, তো ওই আল্লাহওয়ালার কথায় বস এখানেই থাকছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শায়খ পছন্দ করছেন, এটি আমার জন্য সবচেয়ে বড় শহর, হ্যাঁ না, তো ইংরেজি 85 সালে আমি এই মসজিদে আসছি। তো হজরতওয়ালা রহমতুল্লাহ আলীকে কখনো হাদিয়া দিতাম, হাদিয়া দিলে হজরত হাদিয়া এই মানে অল্প রাখতেন, ধরেন এই 100 টাকা রাখলেন বা 20 টাকা রাখলেন, 50 টাকা রাখলেন, অর্থাৎ কিছুটা রাখতেন আর বাকিটা আমাকে ফেরত দিয়ে দিতেন যে ভাই তুমি খরচ করো, কারণ হজরত জানতেন যে তখন আমার আয় ইনকাম সেরকম উল্লেখযোগ্য কিছু না, তো এর মধ্যে নিজে চলা, নিজের ফ্যামিলি চলা ইত্যাদি ইত্যাদি, দোস্ত আহ্বাব আসলে তাদের মেহমানদারির একটু চেষ্টা করা, তো হজরত অল্প একটু হাদিয়া নিতেন এইভাবে, অথবা কখনো বলতে যে আচ্ছা চলো আমি আমার পাইছি আমি তুমি খরচ করো গিয়া, এরকম করতেন। আচ্ছা, তো এইভাবে অনেক অনেক দিন গেল, কয়েক বছর গেল, একদিন হজরত হঠাৎ করে হাজি কামাল সাহেবের বাসার মধ্যে আমার উপর খুব রাগ হলেন, হঠাৎ করে কোন ডাইন বাম নাই আগ পিছ নেই, হঠাৎ রাগ হয়ে গেছেন। হ্যাঁ, রাগ হয়ে বলতেছেন যে আপনি শেখকে হাদিয়া নিয়ে দিতে, তুমি তো তোমার শেখকে হাদিয়া দেও না, আর তো ধমকাধমকি, ভাই শেখ যখন রাগ ধমক শুরু করছেন এই সময় থামতেছেন না, তো এই সময় আমি মধ্যখান থেকে কথা বলার দরকার কি, ধমকাইতে থাকুক যা হোক, খুব রাগ করতাম, খুব রাগ করতেই থাকছেন, তুমি সব মানুষ হাতিয়ে দেয়, তুমি তো হাতিয়ে দেও না, কি সে মহব্বত শেখের, আমি হাতিয়া না দিলে ওনার কিছু আসে যায়? আল্লাহ পাক তো হযরত ওয়ালাকে এত দিচ্ছেন কোটি কোটি টাকার, অনেক বড় কোটিপতি, তাই না, বিশাল বড় আয় ইনকাম, বিশাল করাচি শহরের মধ্যে হযরত ওয়ালার মানে কোটি কোটি টাকার বিশাল সম্পদ সম্পত্তি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরতের তো কোনো দরকার ছিল না, কিন্তু এই আল্লাহওয়ালা এটা জানতেন যে মুরিদের তারাকি হয়, উন্নতি হয়, অগ্রগতি হয় শায়খের প্রতি সব দিক থেকে নিজেকে উৎসর্গ করলে, মহব্বত করবে, সঙ্গে বসবে, খেদমত করবে, আসা যাওয়া করবে, উঠা বসা করবে, যোগাযোগ রাখবে, এবং শায়খকে খুশি করার জন্য সুন্দর সুন্দর কথা বলবে, হ্যাঁ সুন্দর ব্যবহার করবে, আবার হাদিয়াও পেশ করবে, সবটা আল্লাহর মহব্বতের রাস্তা এইভাবেই অতিক্রম হয়, এইভাবেই অতিক্রম হয়, এইভাবে মানুষ আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক বলা হয়। হ্যাঁ বাস্তব এটাই, কোরআন হাদিস বুঝলে তো ফের এটা বুঝবেন যে পয়সা করে নিজের বাসায় জমা রেখে সিন্ধুকে আল্লাহ পর্যন্ত পৌঁছার চিন্তা করা, আল্লাহর কোরআন তো এটা শিক্ষা দেয়নি। শুরুতে অমিম্মা রজাকনা অমিউফিকুন, কোরআনে কারিমের শুরুতেই আছে যে যে বন্দারা আমার প্রতি ইমান রাখে, নামাজ পড়ে খুব ঠিকঠাক মতো এবং আমার জন্য খরচও করতে থাকে, ইউনফিকুন মিম্মা রজাকনাহুম, ইউনফিকুন এই খরচের অভ্যাস তাদের, ইউনফিকুন মুজারের শিকা ইস্তেমরারের উপর দালালত করে যে আমি মিম্মা রজাকনা, আমি যা কিছু দেই এখান থেকে খরচ করতে থাকে আল্লাহর জন্য। দেখো কেসা মামলা, হ্যাঁ আচ্ছা যাক, তো হযরত ওয়ালা খুব রাগটা করলেন যে তুমি হাদিয়া দেও না, আমি বসে বসে চুপচাপ করে শুনলাম, আমি আর সে কথা বলি নাই যে হযরত জি আমি তো এরকম মাঝে মাঝেই দিলে তো আপনি তো অল্প একটু রাখেন বাকিটা ফেরত দেন, এই আজকে আবার কি বলবো, কিছুই বলিনি, চুপচাপ থাকছে, এমন শরম পাইছি যে হযরতকে হাদিয়া দিই না আমি। এখন এখন ওই সময় হাতিয়ে দিতে যাব তাও যায়নি, তো এরপরে করাচি গেলাম, তো গেলে হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি কিছু হাতিয়া পেশ করলাম। আচ্ছা না সেই হাতিয়াও কি, কয়েকদিন থাকছি, থাকার পরে এখন যখন দেশে আসব না, দেশে আসবার আগে আগে দেই দিচ্ছি দেই দিচ্ছি দেই দিচ্ছি করতে করতে, কারণ আমি থাকি হযরতের কাছে আর আমার থাকার জায়গা এক জায়গায় আর পয়সা করি আরেক জায়গায় একজনের কাছে জমা, কারণ খোলা খানকা পয়সা রাখার জায়গা তো নাই নিরাপদ, তো মীর সাহেবের কাছে জমা থাকতো, তো হাতিয়ার জন্য হাতিয়া দিতে হলে আগে মীর সাহেবের কাছে যাও পয়সা নেও, ফের ওখান থেকে পয়সা এনে হযরতের কাছে যাও, আমি বেশিরভাগ হযরতের কাছেই বসে থাকতাম সর্বক্ষণ আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব। তো এইভাবে গরিবসি করতে করতে দেরি হয়ে গেছে, যেদিন আমি দেশে ফিরবো এখন এয়ারপোর্টে রওনা হব করাচি এয়ারপোর্টে, ওই সময় এখন হযরতকে হাদিয়া দিলাম যে হযরত জি এটা হাদিয়া, হযরত বলি এটা কোন ধরনের হাদিয়া, এটা হলো কোন ধরনের হাদিয়া যে তুমি এখন তুমি বিদায়ের মুহূর্তে হাতিয়ে দিতেছ, এই কয়েকদিন তুমি হাতিয়ে দেওয়া নাই, এখন গিয়া সে এরোপ্লেনের মধ্যে হাতিয়ে দিলা, গিয়া উল্লুর মতো তুমি এরোপ্লেনে বসে যাইবা, তুমি তো দেখলা না যে তোমার শায়খ হাতিয়ে পাওয়ার পরে কেসা খুশি হলেন, আজিম সেটা তো উপভোগ করার তোমার সুযোগ হলো না। দেখো ভাই খালি এলেম শেখা কিভাবে যথেষ্ট, তাহলে আল্লাহ বলাদের যে দিনই সমজ, যে তাফাক্কু, যে গভীর জ্ঞান, দিনের গভীর বুঝ, এটা আমাদের মধ্যে কোত্থেকে পয়দা হবে আল্লাহ বলাদের সোহবত ব্যতীত। হ্যাঁ ফের তিনি এটার দলিল পেশ করলেন যে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বের হয়েছেন যে প্রজারা কে কোথায় কি আছে, হ্যাঁ না নাগরিক, দেশের নাগরিকরা কি হালতে আছে, ঘুরে ঘুরে দেখতেন কার কি জরুরত, কার কোন সমস্যা, হ্যাঁ তো যাইতে যাইতে এক জায়গায় গেছেন, দেখলেন যে কান্নার আওয়াজ আছে বাড়ির থেকে, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আছে, হযরত ওমর আসতে আগে গেছেন, আওয়াজ দিচ্ছেন যে ভাই কে এই বাড়িতে, তো লোক বাইর হয়েছে, পরে বললেন যে ভাই আপনাদের বাসায় বাচ্চা কাচ্চাদের বাচ্চাদের কান্নার আওয়াজ এরকম অনেক, খুব কান্নাকাটি হইতেছে, বলে আরে কান বাচ্চারা কানতেছে ক্ষুধার যন্ত্রণায়, এই যে ওমর ওমর খাত্তার যে আমাদের আমিরুল মোমিনীন, এই লোকটারা কে বানাইছে আমিরুল মোমিনীন, হ্যাঁ এ কোনো খোঁজ খবর রাখে আমাদের, আপনি তো আমাদের একটু জিজ্ঞাসা করছেন, এই লোক খোঁজ খবর রাখে? আমিরুল মুমিনিন হয়ে বসে আছে, আমরা না খাইয়া মরি তার খোঁজ খবরও রাখে না। ওই লোক যে আমিরুল মুমিনিন যে তার ঘরের সামনে, ওই লোক তো বুঝতে পারেনি, চিনতে পারেনি। যাই হোক, এরক বলে টলে পরে ঘরে চলে গেছেন। হযরত উমর ওই সাথে খাদেম ছিল, খাদেমকে সাথে নিয়ে ফিরছেন। ফিরে গিয়ে বাইতুল মাল থেকে বস্তা, হ্যাঁ না, খাবারের বস্তা কাঁধে উঠাইছেন, গম হবে তো। এখন ওই খাদেম যে, সে বলে যে আমার আমার কাঁধে দেন, আমি নিই এটা, আমার মাথায় নেই, কাঁধে নেই, আপনার তো নেওয়ার দরকার নেই। তো উমর রাজিয়াল্লাহ তাআলা বললেন যে দেখো, কাল কিয়ামতে জিজ্ঞাসা তো আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবেন না, উমরকে জিজ্ঞেস করবেন, উমরের সওয়াল হবে, মুআখাযা হবে, অতএব আমাকে নিতে দাও। নিজের গর্দানে করে সেই বোঝা বহন করে নিয়ে গেছেন, নিয়ে ওই বাড়িতে পৌঁছাইছেন। তো আটার বস্তা নিয়া সেখানে পৌঁছাইলে তো ওরা খুশি হয়ে গেছে। পরে বলছে যে তো আপনার আটা বানান তো বাচ্চাদেরকে খাওয়ান, খুশিতে তারা তো বাগবাগ, হ্যাঁ, আটখান হয়ে গেছে খুশিতে। এখন বানাইতেছে, হ্যাঁ, রুটি বানাইতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু ওখানে বসে রয়েছেন, কাছে বসে আছেন। তো খাদেম বলছে যে হুজুর তো চলেন, এখন তো হয়ে গেছে, জরুরত পুরা করা হয়ে গেছে, চলেন তো আমরা যাই। তো উমর রাদিয়াল্লাহু বলছেন যে আমি ওদেরকে কাঁদতে দেখছি, ওদের বুকে হাসি ফুটলে তারপরে যাব, এখন যাব না। সেখানে তিনি অপেক্ষা করছেন। রুটি বানানোর পরে যখন বাচ্চারা খাইছে, খাওয়ার পরে খুশিতে ওরা খেলতে আরম্ভ করছে, খুব হাসি খুশি খেলতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওদের হাসি দেখে ফের সেখান থেকে ফিরছে। আশ্চর্য আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আফসুস, এত বড় আরেফে কামিল সম্পর্কে কোন কোন মৌল বিষয়ে খুব এলেমওয়ালা, বুখারী শরীফ পড়ান, বারবার আমি বলতে শুনছি যে আপনারা আলেমকে প্রাধান্য দেন নাই, গায়ের আলেমকে মনে করো যে তিনি হাকিম ছিলেন, আমরা তার কাছে কেন গেলাম? আরে ভাই, খালি আমরাই গেছি, হ্যাঁ হ্যাঁ, থোড়া সা পানি পেলা ভাই। কবি বলছিলেন যে মে হি উন পর মর মিটা, মে হি উন পর মর মিটা না সে তো ক্যা বেজা কিয়া, হে উপদেশদাতা, জনাব উপদেশদাতা, আমি ওনার উপর উৎসর্গ হয়েছি, তো আমি কি অপরাধ করছি? আপনি তো এটাকে বিরাট অপরাধ মনে করছেন। মে তো দিও আনা থা দুনিয়া ভর তো সৌদাই নাথি, আমি না পাগলামি করছি, পাগল মানুষ বুঝি নাই, তো সারা দুনিয়া যে তার পাগল সেটা কি? মেহি উন পর মর মিটা না সে, না সে মানে যে নসিহত করে উপদেশ দেয় খায়ের কে হলো সেই লোক, যে মানে আপনি যে খুব খায়ের কে হলেন ভালো কথা, কিন্তু আপনি আমাকে খায়ের গায়ে করে আমাকে বললেন যে আমি এই ভুল করছি, সেই ভুল করছি, অমুক করে মহব্বত করলাম যে এটা আমার ভুল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আচ্ছা আমার না হয় ভুল হয়েছে, তো সারা দুনিয়ার মানুষ তার জন্য দেওয়া না কেন, সেটা কি? সবাই সবাই কি ভুল করছে, সবাই কি অপরাধের দল? মেহি উন পর মর মিটা না সে তো ক্যা বেজা কিয়া, হ্যাঁ, মে তো দিওয়ানা থা দুনিয়া ভর তো সৌদাই না থি, সারা দুনিয়ার মানুষের কি হয়েছে, তারা কি জন্য এইভাবে, তারা কি স্বার্থপরের দল? হ্যাঁ, তারা কি জন্য মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমুল্লাহ কেন হয়েছে, ইয়া আল্লাহর উপর ফেদা হয়েছেন, এশিয়ার এত বিখ্যাত মহাদ্দেশ তিনি কেন দেওয়ানা হয়েছেন, খতিব মাওলানা ওবায়দুল্লাহ জালালাবাদী রহমতুল্লাহ আলাই তিনি কেন আসতেন এই আমার শাইখের সোহবতে, শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমুল্লাহর মতো মানুষ কেন আসতেন ওনার সোহবতে, বলো ভাই। কুমিল্লার এত বড় আলেম মাওলানা আশরাফ আলী সাহেব হুজুর, যিনি মাওলানা রসুল খান রহমতুল্লাহ আলীর খলিফা, মাওলানা ইদ্রিস কান্তবি রহমতুল্লাহ আলী মাওলানা রসুল খান রহমতুল্লাহর সাগরেদ, তিনি বড় যোগ্য সাগরেদ, বড় আলেমে দিন, হ্যাঁ না, এবং মাওলানা রসুল খান রহমতুল্লাহর খলিফাও তিনি, মুজাজেবায়াত খলিফা। তো এত বড় আলেম দিন এখানে এসে কেন পড়ে থাকলেন, আর সেই পটিয়ার এত বড় সুনামধন্য আলেমী দিন, সুযোগ্য আলেমী দিন, মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলী আমার শাইখের সঙ্গে দুঃখ ফোলাতে দেখা করতে আসছেন, হাজার হাজার মানুষের প্রচন্ড স্রোতের ভিড়ে উনি কোনো ক্রমেই দেখা করার সুযোগ করতে পারেন নাই, পরে ফিরে গেছেন, পরের দিন আবার আসছেন দেখা করার জন্য। তাদের কি হয়েছিল, তারাও কি ভুল করছেন, আফসোসের বিষয়। যাই হোক, তো হজরতওয়ালা সেটা বললেন সেদিন যে ভাই কেসে হাদিয়া যে তুমি পেশ করলা বিদায়ের মুহূর্তে, এখন হাদিয়া দাও, হাদিয়া দিয়ে এখন গিয়ে উল্লুর মতো বসে থাকবে, উল্লু মানে পেঁচা, প্রথম পেঁচা, পেঁচার মতো গিয়ে ওখানে বসে থাকবে। ওই উর্দুওয়ালারা উল্লু বললে খুব বকে মানুষের, এই উল্লু কাহি কে, আবার আরেক বকা দেয় এর থেকে সিরিয়াস, এই উল্লুকে পাঠে মানে গালি তো নানান রকম আছে না, নানান ভাষা, ওদের ভাষার গালি হলো উল্লু, আর ওটা হলো উল্লুকে, এর থেকে কঠিন গালি হলো উল্লুকে পাঠে। যাই হোক, হজরত উল্লু পর্যন্ত বলছে সেদিন। এক রাজধানী মার্কেটে গেছিলাম একবার, দেখলাম যে উল্লুক একটা ওখানে বিক্রি করে, ওরা উল্লুক এটা এরকম করে খালি, এইভাবে করে উল্টা উল্টি করে খালি, উল্টা উল্টি করে। তো ওটা দেখে আমার মা ওটা খালেদের কথা মনে হয়েছিল, মানে ছোট অনেক ছোট থাকতে ওরে দেখছি যে আমি খালি কোন জায়গায় দাঁড়াইলি খালি কি কি খবর কিছু বলবা, একবার পিছনে যায় একবার সামনে আসে, উল্টা উল্টি করতে থাকে। ওই আমি সুস্থভাবে দেখতামই না, ঠিক একদম আমি মসজিদের মধ্যে বলতেছি, ওই উল্লুক দিকে ওর কথাই আমার মনে হচ্ছে। যাই হোক, তো ফের এইভাবে যখনই যাওয়া হতো আলহামদুলিল্লাহ হজরতওয়ালাকে হাদিয়া দেওয়ার চেষ্টা করতাম। ফের তো আমার প্রকাশনী হয়েছে বাংলা বাজারে, তো একবার গেছি তো হজরতওয়ালাকে, মন তো চাইতো যে বেশি হাদিয়া পেশ করি, তো যতটুকুই হিম্মত হইত তো পেশ করার চেষ্টা করতাম। একবার হাদিয়া দিয়েছি তো হজরতওয়ালা দেখেনও নাই, কেউ হাদিয়া দিলে হজরত দেখতেন যে কত দিল কি। আচ্ছা, আমি হাদিয়া দিলে সেটা হজরত বালিশের নিচে রেখে দিতেন, পরে মনে হয় দেখতেন, দেখতেন না যে এটা হজরতের অভ্যাস ছিল না, দেখতেন। তো ওই দিন হাদিয়া দিলাম একবার, তা হজরত বালিশের নিচে রাখলেন, পরে আমি ঘুরে ঘুরে কোন দিক থেকে আসলাম, পরে বললেন ভাই আপনি ভারী রকম হাদিয়া পেশ কি, তুমি অনেক ভারী রকম, ভারী রকমের বাংলা কি, মানে অনেক হাদিয়া দিছ তুমি, এটা বলছিলেন হজরত রহমতুল্লাহ। কিন্তু শায়েখ তো চলে গেছেন, এখন কারে হাদিয়া দিব, মানে সেই শায়েখকে আজকে যদি হাদিয়া দিতে চাই কিভাবে দেব, তাই না? আজই মামলা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করার তৌফিক দেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করার তৌফিক দেন, আল্লাহ ওয়ালাদের জিয়ারতের তৌফিক দেন, তাদেরকে দেখার তৌফিক দেন, এবং আল্লাহ ওয়ালাদের জন্য খরচ করারও তৌফিক দেন। সিলেটে এক বুজুর্গ ছিলেন মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাই, আহা কি যে আল্লাহর বলি দেখছিলাম আমি। এই বুজুর্গ যতদিন জিন্দা ছিলেন তো ওনার সঙ্গে পরিচয় আমার শেখ রহমতুল্লাহ আলীর মাধ্যমে হওয়ার পর থেকে আমি প্রায় প্রায় ওনাকে খাবে দেখতাম, ওই বুজুর্গকে মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলীকে আজিব আজিব হালতে খাবে দেখতাম। যদি কি খাব দেখতাম শুনতে চাও, তো ওপেনলি তো আমি সবাইকে বলবো না, দুই চারজন যদি প্রাইভেট কামরায় জিজ্ঞেস করো তো ভাই আমি হয়তো প্রাইভেসিতে দিল যদি তৈরি হয় তো ফের বলতে পারি। বহরহাল, তো ওই বুজুর্গকে বহুত বহুত খাবে দেখতাম। তো আমি এই উনিও গেছেন, একসাথে গেছিলাম আমরা কয়েকজন সিলেট, তো উনি আমাদের সকলকে হাদিয়া দিচ্ছেন, মানে ওই যে খাওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছেন। একবার গেছি তো আমার সঙ্গী সাথী ছিল, সিলেট গেলাম তো হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলাম, এত দুর্বল অসুস্থ, গরমের দিনে দিনের বেলা দুপুরের সময় জোহরের আগে মশারি টানা এটার ভিতরে শুয়ে রয়েছেন, তা কম্বল গায়ে দিয়া, গরমের মধ্যে খুব গরম, এর মধ্যে উনি কম্বল গায়ে দিয়া শুয়ে রয়েছেন, লেপ গায়ে দিয়া না কম্বল গায়ে দিয়া শুয়ে আছেন, দুর্বল শরীর একদম। যাই হোক, তো ওই সময় লোকদের সঙ্গে সাক্ষাৎ করতেন না, কিন্তু আমাকে এত বেশি মহব্বত করতেন যে আমার কথা কে গিয়ে বলছিল একদম ঢাপ দিয়ে উঠে বসে গেছেন। হ্যাঁ, ফের গিয়ে আমি ওই হালতে কম্বলের মধ্যে ওখানে গিয়া হাজির হয়েছি, পরে দেখা করলাম তো নিচে নেমে বসছেন, তারপর আমাদের সঙ্গে কতক্ষণ কথা বললেন, জোহরের নামাজের অক্ত হয়েছে, জোহরের নামাজের অক্ত হয়েছে। তো উনি অক্ত, নামাজের অক্ত হইলে ওনার অসুখ টসুখ নাই, সুস্থ একদম শার্দুলের মতো হাইটে চলে যান মসজিদে, আজিম মামলা। তো মসজিদ থেকে যখন ফিরলেন, আমি সাথে সাথে একদম যাইতে সময় সাথে ফিরতে সময় সাথে, তো যেই উনার কামরার দরজা পর্যন্ত আসলেন না, দরজা পর্যন্ত আসলে উল্টার দিকে ফিরে দাঁড়ায় গেছেন, কেউ ভিতরে না ঢুকে, সব মানুষকে আটকে দিয়েছেন যে আসবে না কেউ, সব পিছনে যাও। পরে দরজা খুললেন নিজে, তালা খুললেন দরজার, খুললে আমার হাত ধরলেন যে বস এরকম কর, তা আমাকে ভিতরে ঢুকাইছেন। আমি পাইছি ভয় যে হ্যাঁ আল্লাহ কি ব্যাপার কি জানে, সবার বাইরে রেখে আমার ভিতরে, পরে নিজের কপাট লাগাই দিচ্ছেন, ভিতর থেকে দরজা লাগাই দিচ্ছেন। এখন আমি ওনার সঙ্গে খালি আমি, আমি আর উনি দুইজন, আমি বলি কি না কি আল্লাহ জানে। যাই হোক, পরে বসলাম, তারপরে কিছু টাকা বাইর করলেন, নোট বাইর করে বললেন যে এটা তো কিতাব, এই এ হলো এক নোট। পরে আবার বাইর করলেন, বাইর করে বললেন যে এটা তো কিতাব আছে, আবার বাইর করলেন বললেন যে এটা তো কিতাব আছে, আবার বাইর করলেন বললেন এটা তো কিতাব আছে, চারবার বাইর করছেন নোট, তো কোনোটা একটা কোনোটা ডবল। এখন তো ভাই সবটা কিতাব আছে, আমি কি করব, আমি তো একটু সিলেটি ভাষা বুঝি না, আর ওনার ভাষা বৃদ্ধ মানুষ কি বলছেন না বলছেন কোনো আগে ওরা কিছুই বুঝিনি, আমি তা আমি তো বিপদে পড়ে গেলাম। এইবার এইবার শুনেছিল সিলেটের এক দোস্ত, এক আলেম সিলেট দরগা মাদ্রাসার এক আলেম শুনেছিলেন যে মাদ্রাসায় লেখাপড়া বাদ দিয়া ছাত্ররা গেছে বন্দরে কিসের ওয়াজ মাহফিল না কি শুনতে গেছে, এদিকে সবক টবক বাদ দিয়া, লেখাপড়া বাদ দিয়া, মাদ্রাসার লেখাপড়া বাদ দিয়ে ওরা গেছে ওই বন্দরে। তো ছাত্ররা ফিরে আসলে পরে সবগুলো একত্র করছে রেগুলারে বোঝানোর জন্য যে তোমরা ভুল করছো ঠিক করো নাই। পরে ওখানে দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন যে ভাই বন্দর তো কিতাব হয়েছে, বন্দর তো কিতাব হয়েছে, আর কিতাব তো কিতাব হয়েছে, এই হলো ওয়াজ, মানে বন্দরে গেলা তো কি সেখানে কি, আর এখানে কিতাব তো কিতাব হয়েছে, কিতাব তো রাইয়া চলে গেছে, সবটার মধ্যেই কিতাব হয়েছে, এটা তো আমার জানা ছিল না। তো ওই দিন উনি বলতেছেন যে আমাকে যেটাই দিলেন এক একটা এক একবারে দিলেন সবটা, এটা তো কিতাব হয়েছে, আমি তো পেরেছান আল্লাহ, কিতাব হয়েছে কার টাকা কারে দিই কেমনি কেমনি কি বুঝলাম। ওর আমি আমি নিজেই বললাম হযরত, আমি সাহস করে বললাম যে ভাই এটার লেনদেনের মশলা কাটটা কারে দিই, তা আমি বললাম হযরত আমি আপনি যেগুলো দিলেন কোনটা কিসের জন্য দিলেন আমি যা বুঝলাম, তা আমি হযরত একটু বলি আপনাকে, হযরত একটু বুঝিয়ে বলি, আর চোখ বড় বড় করে আমার দিকে ভাবে তাকিয়ে আছেন, আরে আমি তো আরো ভয় পেয়েছি, কিন্তু জিম্মাদারি জিম্মাদারি, সেজন্য আমি সাহস করে বললাম হযরত এই যে পয়লা যে টাকা দিলেন এটা আমার জন্য হাদিয়া, এটা আমি মনে করছি, দ্বিতীয় যে হাদিয়া এটা আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে খাওয়ার জন্য হাদিয়া দিচ্ছেন আপনি, আর তিন নম্বর যে হাদিয়া এটা ঢালকানগর বাইতুল উলুমের সিলেটি আলে মাওলানা কুতুবউদ্দিন সাহেবের জন্য হাদিয়া, আর চার নম্বর যে টাকা এটা আমার শেখ করাচিতে আসছেন তার জন্য এটা আপনি হাদিয়া দিচ্ছেন, এই চারটা আমি ঠিক মতো বুঝছি কিনা। আর উনি নিজের হাঁটুর উপরে এইবারে এটা তো কিতাব হয়েছে, এটা তো কিতাব হয়েছে, এটা তো কিতাব হয়েছে, তিনবার এরকম কয়েকবার এরকম তিনবারের কথা মনে পড়ে, এই যে হাঁটুর উপরে এটা তো কিতাব হয়েছে, তিনবার এরকম কিতাব হয়েছে। পরে আমি বললাম হযরত জি বুঝে আসছে, যখন উনি কোন প্রতিবাদ করলেন না তার জিদ করলেন না, তো আর সুকুত সুকুত দলিল রেজা, হ্যাঁ আর সুকুত দালুন আল রেজা, হ্যাঁ যখন এটার প্রতিবাদ করেন নাই তো বোঝা গেল এটা ঠিক আছে আমার, বস আলহামদুলিল্লাহ। পরে আমি এসাই করছি, একটা আমার ভাগে নিছি, একটা সাথীদেরকে নিয়ে খাইলাম, আর একটা হলো মাওলানা কুতুবউদ্দিন সাহেবকে এনে দিছি, আর একটা হযরত ওয়ালা রহমুল্লাহর কাছে করাচিতে গেলে হযরতের কাছে নিয়ে হাদিয়া পেশ করছি। আচ্ছা এইটা পুরো কথা শেষ হওয়ার পরে আমি চুপচাপ হয়ে গেছি, পরে এখন একলাই আমি হুজুরের সামনে বসা, তো ওনার বয়স যখন 80, আগে কখনো বাচ্চা কাচ্চা হয়নি। তো আশি বছর, 75 বা 80 বছর বয়সে একটা তরুণী মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে মাশাআল্লাহ, ওই ঘরে এক বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে। পরে এইবার এক আমার সামনে খুব হাসতেছে, হাসতে এমন হাসতেছে উঁচু উঁচু হয়ে খালি হাসতেছে, হাসে পরে বলেন যে বাচ্চি হয়েছে, বাচ্চি হয়েছে, মানে মেয়ে হয়েছে, বাচ্চি হয়েছে, বাচ্চি হয়েছে। নামও বলছিলেন আমাকে, পরে বললে যে হজরতকে করাচি গেলে সালাম বলবেন এবং বলবেন যে বাচ্চা হইতো, বাচ্চা হইতো, দোয়া করতা, বাচ্চা হইতো, মানে একটা ছেলে হওয়ার জন্য দোয়া করত। আমি এত খুশি হইলাম আর খুব হাসলাম, উনিও হাসতেছিলেন আমিও হাসতেছিলাম। পরে বললাম যে আমি হজরতের কাছে বলবো, দোয়ার জন্য বলবো। আজীব কেসা মানুষ দেখো, ওয়া ভাই ওয়া, তো এই এক আজীব আল্লাহওয়ালা ছিলেন। দেখো দিন রাত ওনার আল্লাহওয়ালাদের জন্য খরচ করার, আলেমদের জন্য, তালবেলিমদের জন্য খরচ করার এক অভ্যাস ছিল। শুনতেছো ভাইরা? হ্যাঁ, কানজুস মার্কা মানুষ ওলি আল্লাহ হয় না, কানজুস মাক্ষি চুস, কানজুস মাক্ষি, কানজুস মানে তো বকিল কি পর, আর মাক্ষি চুস যে মা, যে মাছিরও চুষে খেয়ে ফেলে তাকে বলে মাক্ষি চুস। এটা কি ঘটনা কি যে এক লোকের ওই দোকানে মিষ্টি ছিল, দোকানের মধ্যে, দোকানের মিষ্টি শিরার মধ্যে মাছি একটা বড়, যে মোটা মোটা মাছি হয় না, সে বড় মোটা মাছি একটা উড়ে গিয়ে ওটার মধ্যে পড়ছে, ওরে মিষ্টি মিষ্টি খায় উড়ে গেছে, যে গিয়া ওয়ালের মধ্যে পড়ছে। ওই মালিক বসা ছিল যে নালায়ক এতগুলো শিরা খায় ফেললো, গিয়া পরে ওই ওই মাছি ওটা নিয়ে চুইসা ওর থেকে তাম সব খালি করে রাখে, এতগুলো শিরা খায় ফেলছে আমার, নাউজুবিল্লাহ। এমনি তো কানজুস মানে খালি বকিল, কিন্তু মাখি চুস ওই একটা লোক ছিল, এজন্য বলে বেশ সিরিয়াস বকিল কাউকে ফেলে কেউ হলে তখন তাকে বলে যে কানজুস মাখি চুস। শুনতেছো ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে। যাই হোক, তো আজকে রমজান তো সূর্য ডুবার পরে শুরু হয়েছে, আল্লাহ তাআলা রমজানকে আমাদের জন্য কবুল করেন, রমজানের তাম বেশুমার নূর এবং খায়র বরকত আল্লাহ আমাদের সকলকে দান করেন, আমাদের আপ সকল আপনজন প্রিয়জনকে দান করেন, সমস্ত মুসলমানদেরকে দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রোজানা দুজনে পড়ো, হ্যাঁ, এসার পরে দুজন মানুষ হজরতওয়ালার মরজুদাত বা হাকিম অনুমতির মরজুদাত থেকে পড়ে শোনো, আর রোজ ইন্তেখাব আগে থেকে খুব করো যে গুনাসিম মাজামিন যেগুলোর দ্বারা বহুত নফা হবে।